বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه وَإِذَا تَوَلَّى سَعَى فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ وَإِذَا حسبه جهنم ولبئس المهاد صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন আজ বুধবার 18 নভেম্বর, 3 অগ্রহায়ণ এবং ফার্সি 28 অবন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্সে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্সে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় persetoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে আমাদের লাইভ স্টুডিও থেকে সরাসরি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতের প্রথমে শুনবেন ইরান বিরোধিতার আড়ালে সৌদি আরবের গোপন পরমাণু তৎপরতা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশে করোনা পরিস্থিতিতে আশঙ্কাজনক হারে বেড়েছে মানসিক রোগের সংখ্যা। মানসিক রোগ বিশেষজ্ঞরা বলছেন মহামারীতে পরিবর্তিত জীবনাচারে অভ্যস্ত হওয়া অনেকের জন্য কঠিন। এ সম্পর্কে ঢাকা থেকে আব্দুর রহমান খানের প্রতিবেদন। এরপর রয়েছে স্বাস্থ্য কথা, তারপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। প্রান্তিক আয়োজনে রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। আমেরিকার বর্তমান সরকারকে গুন্ডা বললেন প্রেসিডেন্ট রুহানি, যে কোনো হঠকারিতার সামরিক জবাব দেয়া হবে বলে তেহরানের হুঁশিয়ারি। পরমাণু বোমা বানাতে চাইলে প্রকাশ্যে ঘোষণা করুন, সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিদেশি বক্তব্যের জবাবে আহ্বান জানাল ইরান। বিএনপি মানুষের অধিকার হরণের রাজনীতি করছে বলে বাংলাদেশের সেতুমন্ত্রীর অভিযোগ, বাস পোড়ানোর মামলায় 120 নেতাকর্মীর জামিন। এবং ভারত সরকার 370 ধারার অজুহাতে কাশ্মীরের মুসলমানদের জমি দখল করতে চায়, অভিযোগ সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান সরকার অপরাধী ও সন্ত্রাসী। তিনি আজ মন্ত্রী পরিষদের বৈঠকে কথা বলেন। রুহানি আরও বলেন আমেরিকার বর্তমান সরকারই ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে এবং তারা অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালিয়েছে। ইরানের প্রেসিডেন্ট বলেন গত কয়েক বছর ধরে ইরানকে আমেরিকার অর্থনৈতিক গুন্ডামির মোকাবেলা করতে হচ্ছে। তারা ইরানের অর্থনীতির উপর চাপ সৃষ্টি করেছে কিন্তু মূল উদ্দেশ্য হাসিল করতে পারেনি। তাদের মূল লক্ষ্য ছিল ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি করা, কিন্তু তারা এক্ষেত্রে ব্যর্থ হয়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় আগামী শনিবার থেকে কঠোর সীমাবদ্ধতা আরোপের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন রেড জোন হিসেবে চিহ্নিত শহরগুলোর প্রায় সবকিছুই বন্ধ থাকবে, এক্ষেত্রে সবার সহযোগিতা চেয়েছেন রুহানি। এ পরিস্থিতির কারণে যারা ক্ষতিগ্রস্ত হবেন তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করারও প্রতিশ্রুতি দেন ইরানের প্রেসিডেন্ট। ইরান যে কোনো ধরনের হঠকারিতা প্রতিহত করতে নিজের সামরিক শক্তি ব্যবহার করবে বলে হুঁশিয়ার করে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে চেয়েছিলেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর এ হুঁশিয়ারি দিল তেহরান। জাতিসংঘে ইরানি মিশনের মুখপাত্র আলী রেজা মির ইউসুফি মঙ্গলবার এই সতর্কবাণী উচ্চারণ করে বলেন, ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং পুরোপুরি বেসামরিক কাজে ব্যবহার করার উদ্দেশ্যে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। তারপরও ইরানের পরমাণু স্থাপনার বিরুদ্ধে যে কোনো হঠকারী পদক্ষেপ নেওয়া হলে তার অনুশোচনা সৃষ্টিকারী জবাব দেওয়া হবে। মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস সোমবার রাতে দাবি করেছিল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে চেয়েছিলেন, কিন্তু তার সিনিয়র উপদেষ্টাদের পরামর্শে এ বিপজ্জনক কাজ করা থেকে বিরত থাকেন ট্রাম্প। ইরান বলেছে, সৌদি আরব যদি পরমাণু বোমা বানানোর পরিকল্পনা করে থাকে কিংবা নিজের গোপন পরমাণু কর্মসূচির ব্যাপারে আইএইএকে সহযোগিতা না করার জন্য অজুহাত খুঁজতে থাকে, তাহলে তাকে সাহস দেখাতে হবে এবং এর জন্য মূল্য পরিশোধ করতে হবে। সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবায়েরের সাম্প্রতিক ইরান বিরোধী এক বক্তব্যের জবাব দিতে গিয়ে ভিয়েনায় জাতিসংঘের দপ্তরে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গারিবাবাদি এ মন্তব্য করেন। তিনি বলেন, সৌদি আরবের পরমাণু বোমা বানানোর অভিপ্রায় থাকলে প্রকাশ্যে ঘোষণা দিয়ে এ কাজ শুরু করা উচিত। ইরানের এই অভিজ্ঞ কূটনীতিক নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে আরও বলেন, নিজেদের অপরাধী কার্যকলাপের দায় অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করবেন না। সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছিলেন, যদি ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা না হয় তাহলে সৌদি আরব নিজেকে পরমাণু বোমায় সজ্জিত করার অধিকার সংরক্ষণ করবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 50 মিটার ব্যান্ডে, আর সৌদি আরবে শোনা যাচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশে জন্ম লগ্ন থেকে বিএনপি মানুষের অধিকার হরণের রাজনীতি করে আসছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির রাজনীতিতে হতাশা আর ব্যর্থতা এতটাই ভর করেছে যে এখন তারা আর মিথ্যাচার ছাড়া স্বাভাবিক কিচ্ছু বলতে পারে না। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিরোধী দল বিএনপিকে সমালোচনা করে বলেছেন, দেশের রাজনীতিতে নৈরাজ্য, হত্যা আর সন্ত্রাসের আমদানি ও পরিচর্যা বিএনপি জন্মলগ্ন থেকেই করে আসছে। বিএনপি ক্ষমতায় থাকাকালীন ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক রচনা না করে তৈরি করেছে বিভেদ আর অবিশ্বাসের দেয়াল। দেশের স্বাধীনতা বিপন্ন বিএনপির এমন মন্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রকৃতপক্ষে দেশের স্বাধীনতা নয়, অপরাজনীতির জন্য বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ বিপন্ন। আজ বুধবার সকালে নিজ সরকারি বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, শেখ হাসিনার কাছে এদেশের প্রতিটি ইঞ্চি মাটি নিজের অস্তিত্বের মতো। যে দলের নেতৃত্বে এদেশের স্বাধীনতা এসেছে তাদের হাতেই স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপদ। ওবায়দুল কাদের বলেন, বিএনপি সরকারের বিরোধিতা করতে গিয়ে দেশের ইমেজ নষ্ট করছে। দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টার পাশাপাশি বিদেশে অবস্থানকারী লাখো লাখো প্রবাসী কর্মীর কর্মসংস্থানকেও অস্থিতিশীল করে তুলছে। ওবায়দুল কাদের বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন করে বলেন, সাম্প্রদায়িক অপশক্তি এবং স্বাধীনতা বিরোধীদের সাথে নিয়ে যারা রাজনীতি করেন তারা স্বাধীনতা রক্ষা করবে কিভাবে? তিনি বলেন, জন্মলগ্ন থেকে বিএনপি মানুষের অধিকার হরণের রাজনীতি করে আসছে, তাই তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার কথা জনগণ বিশ্বাস করে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবারও হুঁশিয়ারি করে বলেন, আগুন, সন্ত্রাস সহ নৈরাজ্যের সাথে যারাই জড়িত তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। বাস পোড়ানোর ঘটনায় বাংলাদেশের রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা পৃথক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সহ 120 জন নেতাকর্মী আগাম জামিন পেয়েছেন। আগামী 5 জানুয়ারি পর্যন্ত জামিন দিয়ে এই 120 জনকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি মোহাম্মদ রিয়াজউদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ 120 জনের জামিন আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার এই আদেশ দেন। পুলিশের তথ্য অনুযায়ী গত বৃহস্পতিবার দুপুরের পর থেকে রাত 8:30 পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় মোট 11টি বাস পোড়ানো হয়। এসব ঘটনায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দায়ী করে রাজধানীর বিভিন্ন থানায় 10টির বেশি মামলা হয়। এর বাইরে পুলিশের কাজে বাধা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায়ও মামলা হয়েছে। ভারতের বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিজেপির চাপে পদত্যাগ করতে বাধ্য হবেন বলে মন্তব্য করেছে শিবসেনা। আজ দলটির মুখপাত্র সামনায় এ মন্তব্য করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপিকে কটাক্ষ করা হয়েছে। জেডিইউ নেতা নীতিশ কুমার গত সোমবার বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএর মুখ্যমন্ত্রী হয়েছেন। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফলে জেডিইউ তৃতীয় স্থানে থাকলেও নীতিশ কুমার বিজেপির অনুগ্রহে মুখ্যমন্ত্রী হয়েছেন বলে শিবসেনার পক্ষ থেকে কটাক্ষ করা হয়েছে। শিবসেনার মুখপত্র সামনায় বলা হয়েছে, নামেই মুখ্যমন্ত্রী নীতিশ, তাকে নাকাল করে পদত্যাগপত্র দিতে বাধ্য করা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। 370 ধারার অজুহাতে ভারতের কেন্দ্রীয় সরকার কাশ্মীরের মুসলিমদের জমি দখল করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকার যদি গুর্জর ও বাকরওয়াল সম্প্রদায়কে টার্গেট করা বন্ধ না করে তবে তাদের শান্তির পথ ছেড়ে সহিংসতার পথে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, বিজেপি সরকার জম্মু কাশ্মীরের মুসলিমদের টার্গেট করছে এবং জম্মু কাশ্মীরের জমি তাদের পুঁজিপতি সমর্থকদের কাছে বিক্রি করতে যাচ্ছে। মেহবুবা মুফতির অভিযোগ, 370 ধারার অজুহাতে কেন্দ্রীয় সরকার কাশ্মীরের মুসলিমদের জমি দখল করতে চাচ্ছে। মেহবুবা গত সোমবার দক্ষিণ কাশ্মীরের পাহেলগাঁওয়ের জঙ্গলে বসবাসকারী গুর্জর এবং বাকরওয়াল সম্প্রদায়ের সাথে দেখা করতে গিয়েছিলেন, যাদের অস্থায়ী বাসস্থানগুলো আগে বনদপ্তরের পক্ষ থেকে গুড়িয়ে দেওয়া হয়েছিল। মেহবুবা মুফতি ওই পদক্ষেপ গ্রহণকে মুসলিম বিরোধী বলে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন। মেহবুবার মতে, কেন্দ্রীয় সরকার জম্মু কাশ্মীর থেকে 370 ধারা অপসারণ করে সারা দেশের বিভিন্ন এলাকার লোকজনকে কাশ্মীরে এনে বসাতে চাচ্ছে এবং অন্যদিকে এখানকার আদি মানুষজনকে স্থানচ্যুত করার চেষ্টা করছে। মেহবুবা বলেন, কেন্দ্রীয় সরকার গুর্জর ও বাকরওয়াল সম্প্রদায়কে যদি টার্গেট করা বন্ধ না করে তবে তাদের শান্তির পথ ছেড়ে সহিংসতার পথে যাওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের বক্তব্য, ওই লোকেরা অবৈধভাবে বনভূমির জমি দখল করেছিল, সেজন্য ওই অবৈধ দখল সরিয়ে দেওয়া হচ্ছে। যদিও মেহবুবা মুফতির সঙ্গে যে গুর্জর ও বাকরওয়াল সম্প্রদায়ের লোকেরা সাক্ষাৎ করেছিলেন তারা বলেছেন, তাদের পরিবার গত 100 বছর ধরে বনভূমিতে বসবাস করে আসছেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ইরাকের রাজধানী বাগদাদের কঠোর নিরাপত্তা বেষ্টিত গ্রিন জোনে আবার রকেট হামলা হয়েছে। মঙ্গলবার গ্রিন জোন এলাকায় 4টি রকেট আঘাত হানে। ইরাকের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন দূতাবাসের কাছে 4টি কাতিউশা রকেট আঘাত হানে। বিবৃতিতে বলা হয়, রাজধানীর পূর্বাঞ্চলীয় নিউ বাগদাদ এলাকা থেকে এসব রকেট ছোড়া হয়। হামলায় কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে ব্যাপারে কিছু জানানো হয়নি, তবে নাম প্রকাশে অনিচ্ছুক ইরাকের কয়েকজন সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, গতকালের রকেট হামলায় ইরাকি নিরাপত্তা বাহিনীর 2 সদস্য আহত হয়েছেন। বাগদাদের গ্রিন জোন এলাকায় মার্কিন দূতাবাস সহ বহু দেশের দূতাবাস ও কূটনৈতিক মিশন রয়েছে। মার্কিন নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ওব্রায়েন বলেছেন, ইরাক ও আফগানিস্তান থেকে তার দেশের সেনা সংখ্যা কমানোর নির্দেশ জারি করা হয়েছে। তিনি হোয়াইট হাউসে সাংবাদিকদের তথ্য জানিয়ে বলেন, ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফার মিলার এই নির্দেশ দিয়েছেন। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরও বলেন, প্রতিরক্ষামন্ত্রীর নির্দেশ অনুযায়ী 2021 সালের 15 জানুয়ারি নাগাদ ইরাক ও আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা সংখ্যা 5,000 জনে নামিয়ে আনা হবে। ইহুদিবাদ ইসরায়েল আবারও সিরিয়ার উপর আগ্রাসন চালিয়েছে। গতরাতে অধিকৃত গোলান উপত্যকা থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের উপর বিমান হামলার মাধ্যমে এই আগ্রাসন চালায় তারা, তবে ইসরায়েলি সামরিক বাহিনী তা প্রতিহত করেছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, গতরাতে ইসরায়েলি আগ্রাসন দেশের সামরিক বাহিনী সফলতার সাথে প্রতিহত করেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 49 মিটার ব্যান্ডে, আর সৌদি আরবে শোনা যাচ্ছে শর্টে 31 মিটার ব্যান্ডে। এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবায়ের সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, যদি ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা না হয় তাহলে নিজেকে পরমাণু বোমায় সজ্জিত করার অধিকার সৌদি আরব সংরক্ষণ করবে। তার এই বক্তব্যের উদ্দেশ্য এবং তেহরানের প্রতিক্রিয়া নিয়ে এখন রয়েছে একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সুর মিলিয়ে সৌদি আরবের কর্মকর্তারাও ভিত্তিহীন নানা অভিযোগ তুলে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে এ অঞ্চলের জন্য হুমকি হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। এই প্রচেষ্টার অংশ হিসেবে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবাইর সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, যদি ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা না হয় তাহলে নিজেকে পরমাণু বোমায় সজ্জিত করার অধিকার সৌদি আরব সংরক্ষণ করবে। এ বক্তব্যের জবাব দিতে গিয়ে ভিয়েনায় জাতিসংঘের দপ্তরে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি বলেছেন, সৌদি আরব যদি পরমাণু বোমা বানানোর পরিকল্পনা করে থাকে কিংবা নিজের গোপন পরমাণু কর্মসূচির ব্যাপারে আইএইএকে সহযোগিতা না করার জন্য অজুহাত খুঁজতে থাকে, তাহলে তাকে সাহস দেখাতে হবে এবং এর জন্য মূল্য পরিশোধ করতে হবে। গরিবাবাদী আল জুবাইরকে উদ্দেশ্য করে আরও বলেন, নিজের অপরাধী কার্যকলাপের দায় অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করবেন না। পর্যবেক্ষকরা বলছেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির বিষয়ে সৌদি আরবের অপপ্রচারের মূল উদ্দেশ্য হচ্ছে এসব অভিযোগের আড়ালে তারা আসলে নিজেদের পরমাণু অস্ত্র কর্মসূচির বৈধতা দেওয়ার চেষ্টা করছে, যা সমগ্র এই অঞ্চলের নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করে তুলেছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএর পরিদর্শক দলের সাবেক প্রধান ওয়ালি হাইনান এ ব্যাপারে বলেছেন, সৌদি সরকারের পরমাণু কর্মসূচিতে কোনো ধরনের স্বচ্ছতা নেই, যেমন তারা এখনও আইএইএর সম্পূরক প্রোটোকলে সই করেনি। কয়েকটি পরমাণু রিয়েক্টর ছাড়া এ বিষয়ে রিয়াদ আর কি করছে সে ব্যাপারে আমাদের কারোরই সুনির্দিষ্ট কোনো তথ্য জানা নেই। 2 বছর আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান একটি পরমাণু রিয়েক্টর সহ 7টি পরমাণু কেন্দ্র উদ্বোধন করেন। তিনি সিবিএস নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে দাবি করেছেন, তার দেশ পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে না, কিন্তু ইরান যদি এ ধরনের পদক্ষেপ নেয় তাহলে সৌদি আরবও একই পদক্ষেপ নেবে। আইএইএর তৎকালীন প্রধান ইউকিয়া আমানো বলেছিলেন, পরমাণু রিয়েক্টরে জ্বালানি ভরার আগে সৌদি আরবকে অবশ্যই আইএইএর পরিদর্শকদের পরিদর্শনের অনুমতি দিতে হবে। তাই রিয়াদ কেন হঠাৎ করে ইরানের পরমাণু তৎপরতার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে সেটাই বড় প্রশ্ন। অনেকে এই অঞ্চলে মার্কিন প্রভাব দুর্বল হয়ে পড়ার সঙ্গে এর সম্পর্ক রয়েছে বলে মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার দৃষ্টি দিচ্ছি বাংলাদেশের দিকে। করোনা পরিস্থিতিতে বাংলাদেশে আশঙ্কাজনক হারে বেড়েছে মানসিক রোগীর সংখ্যা। সরকারি হিসেবে পাবনা মানসিক হাসপাতাল ও ঢাকার জাতীয় মানসিক ইনস্টিটিউটের বহির্বিভাগে মহামারীর আগের তুলনায় এখন মাসে গড়ে প্রায় 1000 রোগী বেশি আসছে। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
করোনা পরিস্থিতিতে দেশে আশঙ্কাজনক হারে বেড়েছে মানসিক রোগীর সংখ্যা। সরকারি হিসেবে পাবনা মানসিক হাসপাতাল এবং ঢাকার জাতীয় মানসিক ইনস্টিটিউটের বহির্বিভাগে মহামারীর আগের তুলনায় এখন মাসে গড়ে প্রায় 1000 রোগী বেশি আসছে। রাজধানীতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে চলতি বছরের ফেব্রুয়ারিতে বহির্বিভাগে সেবা নিতে আসেন 4747 জন রোগী, আর অক্টোবরে তা বেড়ে দাঁড়িয়েছে 6370-এ। চিকিৎসকরা বলছেন, দীর্ঘদিন ঘরে আটকে থাকা, স্বাভাবিক সামাজিক জীবন ব্যাহত হওয়া, চাকুরি ও রোজগার হারানো, ব্যবসায় ধস, করোনায় আক্রান্ত হবার আতঙ্ক কিংবা প্রিয়জনের মৃত্যুর সময় কাছে থাকতে না পারার বেদনা, এসব কারণ থেকে অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞরা জানিয়েছেন, তারা হাসপাতালে এমন দু একজন রোগীও পাচ্ছেন যারা করোনা আক্রান্ত হয়েছিল, পরে আর ওই বিষণ্নতা থেকে বের হতে পারেননি। অনেকের আত্মীয় স্বজন বাবা মা করোনায় মারা গেছেন কিন্তু দাফন কাফন করতে যেতে পারেননি, এর ফলে নিজেদের মধ্যে অপরাধবোধ সৃষ্টি হয়েছে, সেখান থেকেও তারা বিষণ্নতায় চলে গেছে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার শাহানা পারভিন বলেছেন,
কারো ফিনান্সিয়াল লস, কারো জব লস, সেটা কেউ করোনা আক্রান্ত হবেন এটা একটা আতঙ্ক যে হলে কি হবে। কেউ কেউ প্যানিক ডিজর্ডার নিয়ে এসেছেন, যারা প্রবাস থেকে চাকরি হারিয়ে এসেছেন, অথবা আবার তাদের ফিরে যাওয়ার ব্যাপারে আনসার্টেনিটি তৈরি হয়েছে। ডেইলি 10% এর মতো করোনার ইফেক্ট হিসেবে আসছেন তারা।
করোনার ফলে নতুন পেশেন্ট যেমন আসছে, তেমনি প্রিভিয়াসলি যারা মানসিক রোগে আক্রান্ত ছিলেন তাদেরও কিন্তু সমস্যা বেড়ে যাচ্ছে।
মানসিক রোগ বিশেষজ্ঞরা বলছেন, মহামারীতে পরিবর্তিত জীবনাচারে অভ্যস্ত হওয়া অনেকের জন্য কঠিন, তাই মনোবল ধরে রেখে মানসিক সুস্থতা অটুট রাখার প্রচেষ্টা করতে হবে সবাইকেই। বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু বৈশ্বিক এই মহামারী থেকে সহসাই এই বিশ্ব মুক্তি পাচ্ছে না, সেহেতু এ নিয়ে খুব বেশি আতঙ্কিত বা ভয় না পেয়ে সকলকে অনেক বেশি সচেতন হতে হবে, পাশাপাশি শতভাগ মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি, সময় মতো খাদ্য গ্রহণ, গোসল, বিশ্রাম, নিয়ম মতো হালকা ব্যায়াম, ইতিবাচক চিন্তা, এসব অভ্যাস পালন করলে শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়বে তেমনি মানসিক শক্তিও বজায় থাকবে। এছাড়া পরিবারের পরস্পরের প্রতি সহমর্মিতা দেখানো এবং আত্মীয় বা স্বজনদের সংকটে পাশে দাঁড়ালেও তাদের মনকষ্ট দূর করতে তা ইতিবাচক ভূমিকা রাখতে পারে, এতে নিজেদের মনেও প্রশান্তি সৃষ্টি হবে।
প্রতিবেদনটি শুনলেন। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি রেজওয়ান হোসেন। শ্রোতাবন্ধুরা, এবারে রয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা। শ্রোতা বন্ধুরা, সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি গাজী আব্দুর রশিদ শুরু করছি স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আসর স্বাস্থ্য কথা। জীবনে একবারও মাথা ঘোরেনি এমন মানুষ সত্যি পাওয়া কঠিন। মাথা ঘোরা বা ভার্টাইগো কি রোগ নাকি রোগের উপসর্গ, এমন প্রশ্ন অনেকেই করতে পারেন। এসব প্রশ্নের জবাব খুঁজতেই আজকের আসরে আলোচনা হবে ভার্টাইগো নিয়ে, আর এ বিষয়ে আলোচনা করবেন ডাক্তার মাহবুবুল আলম মোল্লা। তাহলে আসুন আজকের এ আলোচনাটি সবাই মিলে শুনি। ডাক্তার মাহবুবুল আলম মোল্লা, আলোচনার শুরুতেই জানতে চাইব, মাথা ঘোরানো বা ভার্টাইগো কি কোনো রোগ নাকি রোগের উপসর্গ?
বিভিন্ন রোগের একটা উপসর্গ, অনেক ধরনের রোগ হতে পারে। ভার্টাইগোর অনেক কারণ, এমনকি 100-এর উপরে কারণ, একটা কারণে ভার্টাইগো হতে পারে। ভার্টাইগোটা হচ্ছে মাথা ঘোরা। মাথা ঘোরা মানে হচ্ছে তার নিজের মনে চলছে, তার নিজের মাথা ঘুরছে, অথবা মনে চলছে সারাউন্ডিং, তার আশেপাশের জিনিস ঘুরছে। এবং অনেক রোগে, বিভিন্ন ধরনের রোগে এইটা একটা সিমটম হিসেবে দেখা দিতে পারে, যেটাকে আমরা বলছি মাথা ঘোরা বাংলায়। আর একটা তার মধ্যে ডিজিনেস, ভার্টাইগো বলে ডিজিনেস বলে।
ডাক্তার মাহবুব, আপনি বললেন 100-এরও বেশি রোগের কারণে ভার্টাইগো বা মাথা ঘুরতে পারে। এখন আমাদের প্রশ্ন হল, নাক কান বা গলার কোন রোগের কারণে কি ভার্টাইগো হতে পারে?
বড় সম্পর্কে হচ্ছে ভার্টাইগোর, কারণ অনেক কানের অনেক ধরনের অসুখে ভার্টাইগো হয়, এবং শুধু কানের না, নাকের অসুখের সাথে যেমন মাথার একটা সম্পর্ক আছে, তেমনি কানের অসুখের সাথেও ভার্টাইগোর একটা সম্পর্ক আছে।
জি ডাক্তার মাহবুবুল্লাহ, একটু আগেই আপনি বলেছিলেন শতাধিক রোগের কারণে ভার্টিগো বা দুলুনি হতে পারে, তো এসব রোগের মধ্যে কানের রোগও আছে বলেও কিন্তু আপনি জানালেন। এখন স্বাভাবিকভাবেই আমাদের মনে প্রশ্ন জেগেছে, কানের এসব রোগের মধ্যে কোনো মারাত্মক রোগ আছে কি?
বিভিন্ন ধরনের অসুখ, কানের খুব সাধারণ অসুখ থেকে শুরু করে অনেক মারাত্মক ধরনের অসুখে ভার্টিগো হয়। যেমন বাইরে কর্ম, কানকে তো আমরা এমনি তিন ভাগ করি, বাইরের মধ্য এবং অন্ত কর্ম, তিন রকম। বাইরের করা কানে যেটা হয় আমাদের, যেমন সাধারণ ওয়াক্স বা খরিজ জন্য যেটা, এটা তো ভার্টিগো হতে পারে। আবার মধ্যকর্ণ এবং অন্তকর্ণের বড় ধরনের অসুখেও ভার্টিগো হতে পারে। বিশেষ করে টিউমার, কানের সাথে রিলেটেড যে মস্তিষ্কের টিউমার, তাতেও ভার্টিগো হয়। আর অন্তকর্ণের প্রবাহের জন্য ভার্টিগো হয়, মধ্যকর্ণের বিভিন্ন অসুখ আছে সেজন্য ভার্টিগো হয়। আমি ওই যে বাইরের কর্মে যেটা বললাম খোল জাতীয়, সেটা ছাড়া আরো অনেক সমস্যার জন্য ভার্টিগো।
ডাক্তার মাহবুব, কথা নাই বার্তা নাই হঠাৎ মাথা দুলে উঠলো বা ঘুরে গেল, অর্থাৎ ভার্টাইগো হলো। এখন এ জাতীয় ভার্টাইগো কানে খৈল জমা থেকে শুরু করে মারাত্মক রোগের কারণে হতে পারে বলে আপনি আমাদের জানালেন। আপনার এ উত্তরের সূত্র ধরেই এবার জানতে চাইব, মাথা দুলে উঠল বা ঘুরে যাওয়ার ধরন দেখে কি বোঝা সম্ভব কেন এটি হচ্ছে? মানে কোনো মারাত্মক রোগের উপসর্গ হিসেবে এটি প্রকাশ পাচ্ছে, নাকি কানের কোনো সাধারণ রোগের কারণে এটি দেখা দিয়েছে? একজন রোগীর ভার্টিগো হচ্ছে এমন অবস্থায় তাকে প্রাথমিক ভাবে কি করতে হবে?
ভার্টিগো এমন একটা সমস্যা, অনেক সময় দেখা যায় যে নিজের ব্যালেন্স যেহেতু রাখতে পারে না, অনেক সময় রোগী পড়ে যায়। তো ওইরকম ভাবে হঠাৎ করে পড়ে গেলে মারাত্মক ধরনের ইঞ্জুরি হতে পারে, যেমন হেড ইঞ্জুরি হতে পারে, অথবা শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে মারাত্মক ধরনের আঘাত লেগে এমনকি ফ্র্যাকচার হতে পারে। এই ধরনের সমস্যা হওয়ার কারণে একজন ভার্টিগো রোগীর সাথে সাথে হয় বসে পড়বে অর্থাৎ শুয়ে পড়বে, যেখানে থাকুক সে বসে পড়তে হবে তাকে, যাতে হঠাৎ করে পড়ে যাওয়া বা পড়ে যাওয়ার কারণে যে সমস্ত আঘাত সেগুলো যাতে না হয়।
ডাক্তার মাহবুব, ভার্টিগো রোগীকে চিকিৎসার জন্য কোন চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ আপনি দেবেন?
হ্যাঁ, শুরু করলে এটা আসলে বিভিন্ন সিস্টেমকে ইনভলভ করতে পারে। ভার্টিগো তো অনেক কারণে হতে পারে, কিছু লোকাল কজ যেমন আমাদের কানের সমস্যা থেকে হতে পারে, আবার কিছু জেনারেল কজ, সিস্টেমিক কজ যেটাকে বলি, শরীরের বিভিন্ন অর্গানের বা বিভিন্ন সিস্টেমের অসুখের জন্য হতে পারে। ইভেন ডায়াবেটিস, হাইপার টেনশন, এগুলো থেকেও ভার্টিগো হতে পারে। সুতরাং এটা ইনভেস্টিগেশন শুরু করা উচিত অ্যাকচুয়ালি একটা ডিপার্টমেন্ট, এবং সেটা ইনভেস্টিগেট করে আবার অন্যখানে রেফারও করা উচিত, কারণ যেহেতু অনেকগুলো কারণের জন্য হচ্ছে, সেই সব কারণ দূর করার জন্য কয়েকটা ডিপার্টমেন্টকে ইনভলভ করতে হয়। একটা পার্টিকুলার কোন ডাক্তার বা একটা বিশেষ স্পেশালিটি এটা পরীক্ষা নিরীক্ষা করে হয়তো কারণ খুঁজে নাও পেতে পারে, সেজন্য কয়েক ধরনের স্পেশালিটি ইনভলভ করলে তাহলে এটা কারণ খুঁজে পাওয়া সহজ হয়।
তো শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ভার্টিগো নিয়ে দুপর্বের আলোচনার প্রথম পর্ব শুনছিলেন, আর এ নিয়ে আলোচনা করছিলেন বাংলাদেশের ডাক্তার মাহবুবুল আলম মোল্লা। আজকের আলোচনায় কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন ডাক্তার মাহবুবুল আলম মোল্লা। তার দুটির দিকে সবার দৃষ্টি আকর্ষণ করব। তিনি বলেছেন মাথা দুলুনি বা মাথা ঘোরা অর্থাৎ ভার্টিগো শুরু হলে বসে বা শুয়ে পড়বেন, এতে রোগীর পড়ে গিয়ে ব্যথা পাওয়ার আশঙ্কা কমবে। এছাড়া মাথা ঘোরার চিকিৎসা একজন বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে করালেই হবে না, বরং এ চিকিৎসা করাতে হবে কয়েকজন বিশেষজ্ঞকে দিয়ে। অনেক কারণেই ভার্টিগো হতে পারে, সে কারণে এমনটি করা একান্তভাবেই প্রয়োজন। ভার্টিগোর সঙ্গে বয়সের কোনো সম্পর্ক আছে কি এমন প্রশ্নের জবাব নিয়ে আগামী সপ্তাহে একই বিষয়ে আবার আলোচনা হবে, সে সময় আপনাদের সবাইকে পাব বলেই আশা করছি। আজকের অনুষ্ঠানের জন্য সাক্ষাৎকার গ্রহণ এবং এটি তৈরি করেছেন সৈয়দ মুসা রেজা। গত আসরের মতো আজ বলবো, স্বাস্থ্য রক্ষার সাধারণ নীতিগুলো সবাই মেনে চলবেন। প্রথম প্রথম এসব নীতিগুলো মানা কষ্টকর মনে হলেও পরে দেখবেন তা অভ্যাস হয়ে গেছে।
সবাই ভালো থাকুন এবং সব বয়সের সবাই স্বাস্থ্য রক্ষায় সচেতন হয়ে উঠুন, এ আহ্বান জানিয়ে আজ এখানেই বিদায় চাইছি।
স্বাস্থ্য কথা অনুষ্ঠানটি শুনলেন আপনারা। এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 18 নভেম্বর বুধবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি, এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরব। প্রথমেই বাংলাদেশ। বাস পোড়ানোর মামলায় বিএনপির 120 নেতাকর্মীর আগাম জামিন দৈনিক প্রথম আলো। জন্মলগ্ন থেকেই বিএনপি মানুষের অধিকার হরণের রাজনীতি করছে দৈনিক কালের কণ্ঠ। জলবায়ু পরিবর্তন কোভিডের চেয়ে বড় হুমকি বলেছে রেডক্রস দৈনিক যুগান্তর। বাংলাদেশ তার প্রতিষ্ঠাকালীন ধর্মনিরপেক্ষতার মূলনীতি থেকে সরে যেতে পারে না বলেছেন সজীব ওয়াজেদ জয় দৈনিক ইত্তেফাক। প্রত্যাবাসনে জোর, আপাতত 1 লাখ রোহিঙ্গা ভাষান্তরে যাবে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী দৈনিক মানবজমিন। বিবিসি বাংলার প্রতিবেদন, সাকিবের পূজয় যোগ দেয়া নিয়ে যা বলছেন কলকাতার আয়োজকরা স্বাস্থ্যমন্ত্রী দৈনিক বাংলাদেশ প্রতিদিন। এবং দেশে করোনায় আরও 21 জনের মৃত্যু, নতুন শনাক্ত 2111 দৈনিক নয়াদিগন্ত। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম হচ্ছে অন্য দলে যান বা নতুন দল গড়ুন সিব্বলকে হুঁশিয়ারি অধীরের দৈনিক আনন্দবাজার। কি উদার, ত্যাগের কাহিনী লিখতে গিয়ে কলমের কালিও কম পড়বে বিজেপিকে খোঁচা শিবসেনার দৈনিক আজকাল। এবং মানুষের মনোবল ভেঙে যাচ্ছে, এটা বিকাশ নাকি বিনাশ, আবারও কেন্দ্রকে তোপ রাহুলের দৈনিক সংবাদ প্রতিদিন।
শ্রোতা বন্ধুরা, এবার বাছাইকৃত কিছু খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। দৈনিক প্রথম আলোর শিরোনামের খবরে বলা হয়েছে, বাস পোড়ানোর ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া পৃথক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সহ 120 জন নেতাকর্মী আগাম জামিন পেয়েছেন। আগামী 5 জানুয়ারি পর্যন্ত জামিন দিয়ে এই 120 জনকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি মোহাম্মদ রিয়াজউদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ 120 জনের জামিন আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার এই আদেশ দেন। পুলিশের তথ্য অনুযায়ী গত বৃহস্পতিবার দুপুরের পর থেকে রাত 8:30 পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় মোট 11টি বাস পোড়ানো হয়।
জন্মলগ্ন থেকেই বিএনপি মানুষের অধিকার হরণের রাজনীতি করছে, এই শিরোনামের খবরে দৈনিক কালের কণ্ঠ লিখেছে। জন্মলগ্ন থেকেই বিএনপি মানুষের অধিকার হরণের রাজনীতি করে আসছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের রাজনীতিতে নৈরাজ্য, হত্যা আর সন্ত্রাসের আমদানি ও চর্চা বিএনপি জন্মলগ্ন থেকেই করে আসছে। অপরাজনীতির জন্য বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ আজ বিপন্ন। বুধবার নিজের সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব মন্তব্য করেন ওবায়দুল কাদের। মির্জা ফখরুলের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব অভিযোগ করেছেন দেশে নাকি আগ্রাসী শক্তি আঘাত হানছে। আগ্রাসী শক্তি বলতে তিনি কি বুঝিয়েছেন? বিএনপির রাজনীতিতে হতাশা আর ব্যর্থতা এতটাই ভর করেছে যে এখন তারা মিথ্যাচার ছাড়া স্বাভাবিক কিছু বলতে পারে না।
দৈনিক যুগান্তরের শিরোনামের খবরে বলা রয়েছে, রেডক্রস জানিয়েছে বিশ্বব্যাপী উষ্ণায়ন কোভিড-19 চেয়ে বড় হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। অতএব করোনা ভাইরাস সংকটের মতো জলবায়ু পরিবর্তনকেও একই ধরনের গুরুত্ব দিয়ে দেখা উচিত বিশ্বকে। আন্তর্জাতিক ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন এক প্রতিবেদনে মঙ্গলবার আরো বলা হয়েছে, এমনকি মহামারীর ভয়াবহ প্রকোপের মতো জলবায়ু পরিবর্তনের ধ্বংসযজ্ঞ বিরতি নেবে না। খবর এফপিএ।
দৈনিক ইত্তেফাকের এক খবরে লেখা হয়েছে, বাংলাদেশ তার প্রতিষ্ঠাকালীন মূলনীতি ধর্মনিরপেক্ষতা থেকে সরে যেতে পারে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। মঙ্গলবার রাত 8টায় ইয়াং বাংলা আয়োজিত জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। সজীব এ সময় বলেন, আমরা যে ধর্মেরই হই না কেন, আমরা সবাই বাঙালি। অনুষ্ঠানে তরুণ সংগঠকদের উদ্দেশ্যে সজীব ওয়াজেদ বলেন, প্রতিবার আপনাদের দেখে আমি অনুপ্রাণিত হই। তিনি বলেন, আমাদের দেশে নালিশ করার একটা সংস্কৃতি রয়েছে, কিন্তু এই তরুণদের দেখুন, তারা নালিশ না করে নিজ সমাজের সমস্যা সমাধানে নিজের মেধা ও শ্রম দিয়ে কাজ করে যাচ্ছে।
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের কলকাতায় একটি কালী পূজার উদ্বোধনে থাকা নিয়ে যে সমালোচনা হচ্ছে তা উগ্র মৌলবাদীদের কাজ বলে মনে করেন ওই পূজা কমিটির প্রধান উদ্যোক্তা ও তৃণমূল কংগ্রেস নেতা পরেশ পাল। তিনি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সাকিব আল হাসান তাদের পূজোর উদ্বোধন কখনই করেননি, তাই মুসলমান হয়েও হিন্দুদের পূজায় কেন হাজির ছিলেন সে প্রশ্ন তুলে তার সমালোচনা করা অন্যায্য। ওই পূজার উদ্বোধন আসলে করেছিলেন এক হিন্দু সন্ন্যাসী, বলছেন পূর্ব কলকাতার বেলেঘাটা অঞ্চলের বিধায়ক পরেশ পাল।
দৈনিক মানব জমিনের এক খবরে লেখা হয়েছে, চূড়ান্ত লক্ষ্য রাখাইনে প্রত্যাবাসন, এ নিয়েই ঢাকার সব তৎপরতা। তবে আপাতত 1,00,000 রোহিঙ্গা ভাসানচরে যাবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, মিয়ানমারে নতুন সরকার গঠনের পরই প্রত্যাবাসন বিষয়ে ফের আলোচনা শুরু হবে। রোহিঙ্গাদের ফেরানোর প্রক্রিয়া যে কোনো সময় শুরু করতে বাংলাদেশ প্রস্তুত জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ এরই মধ্যে চীন সহ প্রত্যাবাসন সংশ্লিষ্টদের মাধ্যমে নতুন করে মিয়ানমারের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে। করোনা মহামারীর কারণে গত 20 জানুয়ারির পর এ নিয়ে আলাপ আলোচনা বন্ধ ছিল জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরবর্তীতে মিয়ানমারে সাধারণ নির্বাচনের ব্যস্ততা শুরু হয়ে যায়। 8 নভেম্বর নির্বাচন শেষ হয়েছে, অং সান সুচির জোট পুনরায় জয়ী হয়েছে, এখন তারা সরকার গঠনের প্রস্তুতিতে রয়েছে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি। দৈনিক আজকালের শিরোনামের খবরে বলা হয়েছে, বিহারে নীতিশের জন্য মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেয় ফের বিজেপিকে খোঁচা একদা প্রিয় শরিক শিবসেনা। সম্প্রতি বিহার ভোটে আসন জেতার নিরিখে তৃতীয় স্থান দখল করেছে নীতিশ নেতৃত্বাধীন জেডিইউ। রাজনৈতিক পর্যবেক্ষকদের দাবি, জেডিইউর খারাপ ফল সত্ত্বেও বিজেপির 74টি আসনের জেরেই ভোট বৈতরণী পার করেছে এনডিএ। তারপর নীতিশ কুমারকেই মুখ্যমন্ত্রী পদে বহাল রাখতে সম্মতি দিয়েছে। গত বছর মহারাষ্ট্রেও একই পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু শিবসেনাকে মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেয়নি বিজেপি, যার জেরে জোটে ভাঙ্গন এবং শেষমেশ কংগ্রেস এবং এনসিপির সঙ্গে জোট গড়ে মুখ্যমন্ত্রী হয়েছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। সেই প্রসঙ্গ তুলে এবার মুখপত্র সামনায় লেখা হলো, বিজেপি কি উদার, এই রাজনৈতিক ত্যাগের বর্ণনা করতে গিয়ে কলমের কালিও শেষ হয়ে যাবে। কিন্তু বিজেপির এই আনুকূল্যের ভার নীতিশ কতদিন বয়ে বেড়াবেন তা দেখার বিষয়, অন্য রাস্তাও খুঁজে নিতে পারেন তিনি, খোঁচা দিয়ে আশঙ্কা প্রকাশ শিবসেনার।
মানুষের মনোবল ভেঙে যাচ্ছে, এটা বিকাশ না বিনাশ, আবারও কেন্দ্রকে তোপ রাহুলের, এই শিরোনামের খবরে দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে। দেশে মূল্যবৃদ্ধি ও বেকারত্বের হার কোনোদিনই এত বেশি ছিল না যতটা এই মুহূর্তে রয়েছে। বুধবার সকালে এক টুইটে এমনই দাবি করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আবারও তিনি আক্রমণ করলেন কেন্দ্রীয় সরকারকে, এই পরিস্থিতিতে দেশের মানুষের মনোবল তলানিতে পৌঁছেছে বলেও দাবি করেন তিনি। রাহুল লেখেন, ব্যাংকগুলি সমস্যায় রয়েছে, জিডিপিও, মূল্যবৃদ্ধি এত বেশি কোনোদিনই ছিল না, বেকারত্ব, জনতার মনোবল ভেঙে যাচ্ছে, সামাজিক ন্যায় বিচারও দৈনিক নিষ্পেষিত হচ্ছে, এটা বিকাশ না বিনাশ।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানে গতি নিচ্ছে।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো।
কোরআনের আলো।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি আশরাফুর রহমান
এবং আমি পাবুল আখতার।
গত আসরে আমরা সুরার ১৪ নম্বর পর্যন্ত আয়াত পর্যালোচনা করেছি। আজ প্রথমেই এই সুরার ১৫ ও ১৬ নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
فَلِذَلِكَ فَادْعُ وَاسْتَقِمْ كَمَا أُمِرْتَ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ وَقُلْ آمَنْتُ بِمَا أَنزَلَ اللَّهُ مِن كِتَابٍ وَأُمِرْتُ لِأَعْدِلَ بَيْنَكُمْ اللَّهُ رَبُّنَا وَرَبُّكُمْ لَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ لَا حُجَّةَ بَيْنَنَا وَبَيْنَكُمْ اللَّهُ يَجْمَعُ بَيْنَنَا وَإِلَيْهِ الْمَصِيرُ وَالَّذِينَ يُحَاجُّونَ فِي اللَّهِ مِنْ بعد ما استجيب له حجتهم داحضة عند ربهم وعليهم غضب ولهم عذاب شديد
সুতরাং আপনি তাদেরকে সত্যের পথে আহ্বান করুন এবং এই আহ্বানে অটল থাকুন যেভাবে আপনি আদিষ্ট হয়েছেন, আর আপনি তাদের খেয়াল খুশির অনুসরণ করবেন না, এবং বলুন, আল্লাহ যে কিতাবেই নাজিল করেছেন আমি তাতে ঈমান এনেছি এবং আমি আদিষ্ট হয়েছি তোমাদের মধ্যে ন্যায় বিচার করতে। আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব, আমাদের কাজের প্রতিফলন আমরা ভোগ করব আর তোমাদের কাজের প্রতিফলন তোমরা ভোগ করবে। আমাদের ও তোমাদের মধ্যে কোনো বিবাদ নেই। আল্লাহ আমাদেরকে ও তোমাদেরকে কিয়ামতের দিন একত্রিত করবেন এবং সকলের ফিরে যাওয়া তারিখ আছে। যারা আল্লাহর আহ্বানে সাড়া দেওয়ার পর তার সম্পর্কে বিতর্ক করে, তাদের যুক্তিতর্ক তাদের রবের দৃষ্টিতে অসার ও ভিত্তিহীন। তারা আল্লাহর ক্রোধের পাত্র এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি।
এই দুই আয়াতের শুরুতে মহান আল্লাহ তাঁর রাসুলকে উদ্দেশ্য করে বলেন, মুশরিক ও আহলে কিতাব সহ সব মানুষকে আপনার কাছে ওহি হিসেবে পাঠানো দিনের দিকে আহ্বান করুন, কারণ এটি আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশেষ বিধিবিধান। আপনি এই পথে অটল অবিচল থাকুন এবং তাদের সন্তুষ্টি অর্জনের জন্য দায়িত্ব পালনে অবহেলা করবেন না। তাদের প্রত্যেক দল তাদের ইচ্ছা ও স্বার্থ চরিতার্থ করার কাজে আপনাকে ডাকবে, কিন্তু আপনি তাদের খেয়াল খুলশির অনুসরণ করবেন না, বরং সবাইকে আপনার রবের একত্ববাদের ছায়াতলে একত্রিত করার চেষ্টা করুন। আপনি আহলে কিতাব অর্থাৎ ইহুদি ও খ্রিস্টানদের বলুন, আল্লাহর পক্ষ থেকে আসা প্রতিটি কিতাবের প্রতি আমার ঈমান আছে, আমি তোমাদের কিতাবসমূহ ও নবীদের মেনে নিয়েছি এবং আমার রিসালাত হচ্ছে তাদের রিসালাতেরই ধারাবাহিকতা মাত্র। পূর্ববর্তী সব নবীর ধর্মের সমষ্টি ও সেগুলোর পূর্ণাঙ্গ রূপই হচ্ছে আমার ধর্ম ইসলাম।
পূর্ববর্তী নবীদের মতো আমিও তোমাদের সঙ্গে ন্যায়পূর্ণ আচরণ করতে ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে আদিষ্ট হয়েছি। তোমাদের এবং আমার রব একই সত্তা। আমি আমার রিসালতের সত্যতার কারণ তোমাদের সামনে তুলে ধরেছি। আমাকে আমার কর্মের জন্য দায়ী থাকতে হবে এবং তোমাদেরকেও তোমাদের কর্মের জন্য দায়ী করা হবে। তোমাদের সামনে সব যুক্তি তুলে ধরা হয়েছে। এখন তোমাদের সঙ্গে আমাদের আর কোনো বিবাদ বা ব্যক্তিগত আক্রোশ নেই। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাদেরকে ও আমাদেরকে একত্রিত করবেন এবং সেদিনের বিচারক হবেন সেই একক সত্তা। সেদিন দেখা যাবে আল্লাহ তাআলা তোমাদের ও আমাদের মধ্যে কি ফয়সালা দান করেন।
পরের আয়াতে বলা হয়েছে, কিন্তু দুঃখজনকভাবে তারা বিবাদ শুরু করে এবং ইসলামকে দুর্বল করার চেষ্টা চালায়। তারা যখন দেখে এক দল ইসলাম গ্রহণ করেছে এবং আরেক দল এই ঐশী ধর্ম গ্রহণ করতে যাচ্ছে, তখন তারা তা সহ্য করতে পারে না। যেসব মুশরিক সত্য উদ্ভাসিত হয়ে যাওয়ার পরও শুধুমাত্র বিদ্বেষ ও গোয়ার্তুমির কারণে নিজেদের মিথ্যা বিশ্বাসে অটল থাকে, তারা কোনো দলিল বা যুক্তির ধার ধারে না। তারা ইসলাম গ্রহণ না করার জন্য যেসব অজুহাত দাঁড় করায়, তা আল্লাহর দরবারে বাতিল ও ভিত্তিহীন বলে প্রতীয়মান হয়। এর পরিণতিতে তাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে হবে।
এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, এক, আল্লাহ ছাড়া অন্য কাউকে খুশি করতে গিয়ে ধর্মীয় দায়িত্ব পালনে অবহেলা করা যাবে না। দুই, ঐশী ধর্মগুলোর অন্যতম প্রধান লক্ষ্য ছিল সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা। রাষ্ট্র ক্ষমতার হাতে না থাকলে এই কাজ করা সম্ভব নয়। তিন, আলোচনা ও তর্ক বিতর্ক সত্য প্রকাশ না হওয়া পর্যন্ত চলতে পারে, কিন্তু সত্য সামনে আসার পর তর্ক করার প্রয়োজন নেই। প্রতিপক্ষ যদি তা মেনে না নেয়, তাহলে চুপচাপ তাদেরকে তাদের দায়িত্বে ছেড়ে দিতে হবে।
এবারে সূরা শুরার ১৭ এবং ১৮ নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
আল্লাহু আল্লাযী আনজালাল কিতাবা বিল হাক্কি ওয়াল মিজান ওয়ামা ইউদরিকা লাআল্লাস সাআতা ক্বরীব يستعجل بها الذين لا يؤمنون بها والذين آمنوا مشفقون منها ويعلمون أنها الحق ألا إن الذين يمارون في الساعة لفي ضلال بعيد.
তিনি আল্লাহ যিনি সঠিকভাবে কিতাব ও মিজান নাজিল করেছেন। আর আপনি কি জানেন, হয়তো কিয়ামত খুবই নিকটবর্তী। যারা এটাতে ইমান রাখে না, তারাই তা ত্বরান্বিত করতে চায়। আর যারা ইমান এনেছে, তারা তা থেকে ভীত থাকে এবং তারা জানে যে কিয়ামত অবশ্যই সত্য। জেনে রাখুন, কিয়ামত সম্পর্কে যারা সংশয় সৃষ্টি করে এবং তর্কে লিপ্ত হয় ও অস্বীকার করে, তারা অনেক বড় এবং দীর্ঘ বিভ্রান্তিতে নিপতিত।
এই দুই আয়াতের শুরুতে বলা হচ্ছে, আমরা যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, তিনি মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য আসমানিক কিতাব পাঠিয়েছেন এবং তাতে মিথ্যা থেকে সত্যকে পার্থক্যকারী মিজান নির্ধারণ করেছেন। মানুষ যাতে নিজের ইচ্ছে মতো সত্য ও মিথ্যা নির্ধারণ না করে, সেজন্য এই ব্যবস্থা। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা নিজে সত্য এবং তিনি যা দান করেন তারই সবই সত্য। বিশ্বজগতে যা কিছু সৃষ্টি করা হয়েছে, তার সবই ন্যায় বিচারের ভিত্তিতে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ওহী প্রদানের মাধ্যমে মানুষকে শরীয়তের যে বিধান দিয়েছেন তাও সত্য। মানুষের পক্ষে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেসব বিষয় উপলব্ধি করা সম্ভব নয়, মহান আল্লাহ সেসব বিষয় ওহির মাধ্যমে মানুষকে জানিয়ে দিয়েছেন। মানব জীবনের এরকম একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিয়ামত। কিয়ামতের দিন সত্য, ন্যায় বিচার ও মিজান সম্পূর্ণ রূপ নিয়ে মানুষের সামনে আবির্ভূত হবে।
এ কারণে পবিত্র কোরআনে ওই দিনের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সতর্ক করে দিয়ে বলা হচ্ছে, আপনি তো জানেন না, হয়তো কিয়ামত নিকটেই রয়েছে।
কিন্তু দুঃখজনকভাবে যেসব মানুষ কিয়ামতে বিশ্বাস করত না তারা বিষয়টি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। তারা বিদ্রোহী মনোভাব নিয়ে বিশ্বনবীকে বলত, যদি তুমি সত্য বলে থাকো তাহলে এখনই কিয়ামত ঘটিয়ে দাও। কিন্তু ইমানদার ব্যক্তিরা কিয়ামতের ভয়াবহ দিবসের ভয়ে নিজেদের প্রতিটি কথা ও কর্ম সম্পর্কে সাবধানতা অবলম্বন করেন, কারণ তারা জানেন কিয়ামত দিবসে হিসাব নিকাশ না থাকলে এই বিশ্বজগৎ সৃষ্টি অর্থহীন হয়ে যায়। তবে কিয়ামত কবে সংঘটিত হবে তা আল্লাহ ছাড়া আর কারও জানা নেই, এমনকি তিনি এই মহাদিবসের দিনক্ষণ তার রাসূলকেও জানাননি। প্রতি মুহূর্তে কিয়ামত হয়ে যেতে পারে ভেবে মানুষ যাতে সতর্ক হয়ে চলে সেজন্যই হয়তো আল্লাহ তাআলা এই ব্যবস্থা রেখেছেন।
এই দুই আয়াতের শিক্ষণীয় কয়েকটি দিক হচ্ছে, এক, পবিত্র কোরআন হচ্ছে মিথ্যা থেকে সত্যকে পার্থক্যকারী কিতাব, এই কিতাবে বাতিলের লেশমাত্র নেই। দুই, কিয়ামতের দিনক্ষণ কারো জানা নেই, কাজে যে কোনো মুহূর্তে সে ভয়াল দিবস এসে যেতে পারে ধরে নিয়ে আমাদেরকে তার জন্য প্রস্তুত থাকতে হবে। তো শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।
কথা হবে আবারও আগামী আসরে।
وزد وبارك على آل محمد صل على محمد وآل محمد صل على محمد وآل محمد
কোরআনের আলো অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিদায় নেবার আগে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। আমেরিকার বর্তমান সরকারকে গুন্ডা বললেন প্রেসিডেন্ট রুহানি, যে কোনো হঠকারিতার সামরিক জবাব দেওয়া হবে বলে তেহরানের হুঁশিয়ারি। পরমাণু বোমা বানাতে চাইলে প্রকাশ্যে ঘোষণা করুন, সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিদ্বেষী বক্তব্যের জবাবে আহ্বান জানাল ইরান। শ্রোতা বন্ধুরা, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় রেডিও তেহরান থেকে আমি রেজওয়ান হোসেন এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Oh,